الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فیضان جمعہ جمعہ دن درود شریف پاٹھر فضیلت نبی در سردار رحمت عالمیان سردار دو جہان محبوب رحمان صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দুরূদ শরীফ পাঠ করবে তার দুই শত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলায় আমাদেরকে বরকতময় জুমার দিন দ্বারা ধন্য করেছেন। আফসোস, আমরা অকৃতজ্ঞতা অন্যান্য দিনের মতো জুমার দিনটিকেও অলসতার মধ্যে অতিবাহিত করি। অথচ জুমার দিন ঈদের দিন, জুমার দিন সকল দিনের সর্দার। জুমার দিনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না, জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না, জুমাকে কিয়ামতের দিন নববধূর মতো উঠানো হবে, জুমার দিনে মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদদের মর্যাদা লাভ করে এবং কবরের আজাব থেকে নিরাপদ হয়ে যায়। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালাইয়ের বর্ণনা অনুসারে জুমার দিন হজ হলে সেটার সওয়াব 70টি হজের সওয়াবের সমপরিমাণ হবে। জুমার দিনের এক একটি সৎ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যেহেতু জুমার দিনের মর্যাদা অনেক বেশি, তাই জুমার দিনে গুনাহের শাস্তিও 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। বরকতময় জুমার ফজিলত সম্পর্কে আর কি বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরাতুল জুমা নামে পরিপূর্ণ একটি সুরা অবতীর্ণ করেছেন, যা কোরআনুল করিমের 28তম পারায় শোভা পাচ্ছে। আল্লাহ তাআলা সূরা জুমা এর নবম আয়াতে ইরশাদ করেন, কালজুর ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমা দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়ে এবং বেচাকেনা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা কখন আদায় করেছিলেন? সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা বলেন, হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন, তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার চাষতের অর্থাৎ দ্বিপ্রহরের সময় কোবা নামক স্থানে অবস্থান করেন। সব মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সেখানে অবস্থান করেন এবং মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জুমার দিন তিনি মদিনা শরীফ যাওয়ার সংকল্প করেন। বনি সালেম ইবনে আউফ এর বতনে ওয়াইদি এলাকায় জুমার সময় উপস্থিত হলে ওই জায়গায় লোকেরা মসজিদ তৈরি করলেন এবং তাজেদারে রিসালাত শাহেন শাহে নবুয়াত মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা আদায় করেন এবং খুতবা দেন। আলহামদুলিল্লাহ, আজও ওই স্থানে সুন্দর জুমা মসজিদ বিদ্যমান রয়েছে। জিয়ারতকারীগণ বরকত লাভের জন্য সে মসজিদটির জিয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন। জুমার অর্থ, প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা বলেন, যেহেতু সেই দিনই জুমার দিন সমস্ত সৃষ্টিজীবের অস্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটেছে, সেই দিনই হযরত সাইয়েদনা আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের মাটি একত্রিত করা হয় আর সেই দিনই লোকেরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে, এই কারণে সে দিনকে জুমা বলা হয়। ইসলামের পূর্বে আরবরা এটাকে আরুবা নামে অবহিত করত। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট কয়টি জুমা আদায় করেছিলেন? প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় 500টি জুমার নামাজ আদায় করেন। কেননা জুমা হিজরতের পর শুরু হয় আর হিজরতের পর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর সময়কাল পর্যন্ত জাহেরি জিন্দগিতে ছিলেন। ওই সময় জুমার সংখ্যা 500 অক্তই হয়। তিন জুমা অলসতায় বর্জনকারীর অন্তরের মোহর। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতার কারণে তিন জুমার নামাজ পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। জুমা ফরজে আইন, এর ফরজিয়াত অর্থাৎ ফরজ হওয়ার ভিত্তি জোহর থেকেও বেশি সুদৃঢ় আর এর অস্বীকারকারী কাফির। জুমার নামাজে ইমামার ফজিলত, নবী রহমত শাফিয়ে উম্মত মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ জুমার দিনে পাগড়ি পরিধানকারীদের উপর দুরূদ শরীফ প্রেরণ করেন। হযরত হুমায়দা বিন আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটে, আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রবেশ করান, দশ দিন পর্যন্ত বালা মুসিবত থেকে রক্ষা। সদরু শরিয়া বদরু তরিকা আল্লামা মাওলানা আমজাদ আলী আজমী রহমতুল্লাহি তাআলা বলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় জুমা ও পরবর্তী আরো তিন দিন সহ সর্বমোট দশ দিন পর্যন্ত যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবেন। অতঃপর এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তার নিকট রহমতের আগমন ঘটবে এবং তার গুনাহ দূর হয়ে যাবে। সদরু শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহি তাআলা বলেন, জুমার দিন নখ কাটা মুস্তাহাব, তবে অতিরিক্ত বেড়ে গেলে জুমাবারের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি নখ কেটে ফেলা উচিত। নখ বড় রাখা ভালো নয়, কারণ নখ বড় থাকলে রিজিক কমে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন আসে তখন মসজিদের দরজায় ফেরেশতারা আগমনকারী মুসল্লিদের নাম লিখতে থাকেন। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আগমন করে তার নাম সর্বপ্রথম লিখেন। জুমার দিন সর্বপ্রথম মসজিদে আগমনকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট সাদকাকারীর মতো, এরপর যে ব্যক্তি আসবে সে একটি গাভী সাদকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি ভেড়া সাদকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি মুরগি সৎকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি ডিম সৎকাকারীর মতো সওয়াব পাবে। আর যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করবে তখন ফেরেশতারা মুসল্লিদের ওই আমল নামাটি বন্ধ করে খুতবা শ্রবণ করতে থাকেন। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি ইয়ার খান রহমতুল্লাহি তাআলা বলেন, কিছু ওলামা ইকরাম বলেন, ফেরেশতারা জুমার দিন ফজর উদয় হওয়ার পর থেকে মসজিদের দরজায় দাঁড়ায়, কেউ কেউ বলেন সূর্য আলোকিত হওয়ার পর দাঁড়ায়, তবে বিশুদ্ধ মত হল সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে তারা দাঁড়ায়, কেননা তখন থেকে জুমার সময় শুরু হয়। জানা গেল ওই ফেরেশতারা সকল আগমনকারীর নাম জানেন। উল্লেখ যে যদি সর্বপ্রথম একশত লোক একত্রে মসজিদে আগমন করে তবে তারা সবাই প্রথমে আগমনকারী হিসাবে গণ্য হবে। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি তাআলা বলেন, প্রথম শতাব্দীতে সাহারির সময় ও ফজরের পর রাস্তায় মানুষের ভিড় দেখা যেত, তখন তারা বাতি নিয়ে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে যেত, মনে হতো যেন আজ ঈদের দিন। অতঃপর জুমার জন্য মানুষের খুব তাড়াতাড়ি যাওয়ার গমনের ও প্রবণতার পরিসমাপ্তি ঘটল। এজন্যই বলা হয় যে ইসলামের সর্বপ্রথম যে বেদারটি প্রকাশ পেয়েছে তা হল জুমার নামাজের জন্য জামে মসজিদে দ্রুত যাওয়ার অভ্যাস পরিত্যাগ করা। আফসোস, ইহুদিদের দেখে মুসলমানদের লজ্জাবোধ হয় না কেন? তারা শনি ও রবিবার খুব ভোরে তাদের উপাসনালয়ে যায়, এমনকি দুনিয়া প্রত্যাশীরা ব্যবসা বাণিজ্য ও দুনিয়া লাভের জন্য খুব ভোরে হাট বাজারে যায়। তাহলে পরকালের কল্যাণ কামনাকারীরা কেন তাদের মোকাবেলা করে না? যে মসজিদে জুমার নামাজ আদায় হয় তাকে জামে মসজিদ বলে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাহবুবে রব শাহেনশাহে আরব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার নামাজ মিসকিনদের হজ। অন্য বর্ণনায় রয়েছে, জুমার নামাজ গরিবদের হজ। নবী রাহমাত শাফিয়ে উম্মাত তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিন একটি হজ ও একটি উমরা রয়েছে, এই কারণে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া তোমাদের জন্য হজ এবং জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করা উমরা। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি তাআলা বলেন, জুমার নামাজের পর আসরের নামাজ আদায় করা পর্যন্ত মসজিদেই অবস্থান করবে, আর যদি মাগরিব পর্যন্ত অপেক্ষা করা হয় তবে তা উত্তম হবে। বলা হয়ে থাকে, যে ব্যক্তি জামে মসজিদে জুমা আদায় করার পর সেখানেই অবস্থান করে, আসরের নামাজ আদায় করে, তার জন্য হজের সওয়াব, এবং যে ব্যক্তি সেখানে অবস্থান করে মাগরিবের নামাজও আদায় করে তার জন্য হজ ও উমরা উভয়ের সওয়াব রয়েছে। মদিনার তাজেদার নবিকুল সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হল সকল দিনের সরদার এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এমনকি তার নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতর চেয়েও শ্রেষ্ঠ দিন। এই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা ওই দিন হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামকে সৃষ্টি করেছেন, ওই দিন পৃথিবীতে তাকে পাঠিয়েছেন, ওই দিন তাকে ওয়াফাত দিয়েছেন, ওই দিন এমন একটি সময় রয়েছে বান্দা ওই সময় আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তা তাকে দান করবেন যদি সে হারাম কোনো জিনিস না চায়। এবং ওই দিনে কেয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভকারী ফেরেশতা আসমান জমিন বাতাস পাহাড় পর্বত সমুদ্র এমন কোন জিনিস নেই যে জুমার দিনকে ভয় করে না। অপর এক বর্ণনায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মানুষ ও জিন ব্যতীত এমন কোন বস্তু নেই যারা জুমার দিন ভোর হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত কেয়ামত হবার ভয় চিৎকার করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলমান সেটা পেয়ে আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চায় তবে অবশ্যই আল্লাহ তাআলা তা দান করবেন, তবে ওই মুহূর্তটা খুবই সংক্ষিপ্ত। মক্কি আকা মদনী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা আসরের পর থেকে সূর্যাস্তর পূর্ব পর্যন্ত সময় অনুসন্ধান করো। হযরত সদরুল শরিয়া মাওলানা মোহাম্মদ আমজাদ আলী আজমী রাহমাতুল্লাহি তাআলা বলেন, দোয়া কবুল হওয়ার সময়ের ব্যাপারে দুটি নির্ভরযোগ্য অভিমত রয়েছে। নাম্বার ১, ইমাম খুতবার জন্য বসার পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত। নাম্বার ২, জুমার নামাজের পূর্ববর্তী সময়। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালে বলেন, প্রত্যেক রাতে দোয়া কবুল হওয়ার সময় আসে, কিন্তু দিনের মধ্যে শুধুমাত্র জুমার দিনই দোয়া কবুল হওয়ার সময়। তবে নিশ্চিতভাবে জানা নেই যে জুমার দিন কখন দোয়া কবুল হয়। নির্ভরযোগ্য মত অনুসারে দোয়া কবুল হওয়ার সে সময়টা দুই খুতবার মধ্যবর্তী সময় কিংবা মাগরিবের কিছু পূর্বে। অন্য আরেক হাদিসে মুফতি সাহেব বলেন, দোয়া কবুল হওয়ার সময় ব্যাপারে ৪০টি অভিমত রয়েছে, এর মধ্যে দুটি অভিমত সবচাইতে মজবুত। এদের একটি হল দুই খুতবার মধ্যবর্তী সময়, আর অপরটি হল সূর্যাস্তের সময়। হযরত সাইয়্যিদাতুনা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সূর্যাস্তের সময় আপন কক্ষে অবস্থান করতেন এবং খাদিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইরে দাঁড় করিয়ে রাখতেন। যখন সূর্যাস্ত যাওয়া শুরু করতেন তখন খাদিমা এসে তাকে সূর্যাস্ত যাওয়ার কথা বলতো, তখন তিনি হাত উঠিয়ে দোয়া করতেন। ওই সময় প্রার্থনামূলক দোয়া করাই উত্তম, যেমন কোরআনী দোয়া যার অনুবাদ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের আজাব থেকে রক্ষা করো। দোয়ার নিয়তে দুরুদ শরীফ পড়া যায়, কেননা দুরুদ শরীফ একটি অতি উত্তম দোয়া। সর্বোত্তম এটাই যে দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মুখে উচ্চারণ করে মনে মনে দোয়া করা। সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের রাত দিন ২৪ ঘন্টার মধ্যে এমন কোন ঘন্টা নেই যার মধ্যে প্রতিনিয়ত ৬ লক্ষ দোজখীকে মুক্তি দেওয়া হচ্ছে না, যাদের উপর জাহান্নাম অজীব হয়েছে। প্রিয় আকা মক্কি মদনী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে এবং কেয়ামতের দিন সে এমনভাবে উঠবে যে তার উপর শহীদদের মোহর থাকবে। হযরত সাইয়্যিদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার রাসূলদের সর্দার উবায় জগতের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, যথাসাধ্য পবিত্রতা অর্জন করে, তৈল মালিশ করে, ঘরে সুগন্ধি যা পায় তা লাগায়, অতঃপর নামাজের জন্য ঘর থেকে বের হয় এবং পাশাপাশি বসা দুইজন ব্যক্তিকে সরিয়ে তাদের মাঝখানে না বসে, তার উপর ফরজকৃত জুমার নামাজ আদায় করে এবং ইমাম যখন খুতবা পড়ে তখন চুপ থাকে, তাহলে তার এই জুমা পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাইয়্যিদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় রসুল রসুলে মকবুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহ ও ত্রুটি সমূহ মুছে দেয়া হয় এবং যখন মসজিদের দিকে চলা শুরু করে তখন প্রতিটি কদমে ২০টি নেকি লেখা হয়। অপর এক বর্ণনায় রয়েছে, প্রত্যেক কদমে ২০ বছরের আমলের সওয়াব লেখা হয়, আর যখন নামাজ শেষ করে তখন সে ২০০ বছরের আমলের সওয়াব পায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে মানুষের আমল সমূহ পেশ করা হয় এবং প্রতি জুমাবার আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পিতা মাতার সামনে আমল সমূহ পেশ করা হয়। তারা নেকি সমূহের উপর সন্তুষ্ট হন এবং তাদের চেহারা পরিচ্ছন্নতা উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের মৃতদেরকে নিজেদের গুনাহ দ্বারা কষ্ট দিও না। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিনে পাঁচটি কাজ সম্পন্ন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত হিসাবে লিখে দিবেন। নাম্বার এক, যে ব্যক্তি রোগীকে দেখতে যাবে। নাম্বার দুই, জানাজার নামাজে উপস্থিত হবে। নাম্বার তিন, রোজা রাখবে। নাম্বার চার, জুমার নামাজে যাবে। আর নাম্বার পাঁচ, গোলাম আজাদ করবে। হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা উবাই জগতের দাতা মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে, ওই দিন রোজা রাখে, কোনো অসুস্থ ব্যক্তির জন্য সমবেদনা জ্ঞাপন করে, কোনো জানাজায় উপস্থিত হয়, কারো বিয়েতে অংশ গ্রহণ করে, তবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। শুধুমাত্র জুমাবার কিংবা শনিবার রোজা রাখা মাকরুহে তানজি, তবে নির্দিষ্ট কোন তারিখে রোজা, যেমন ১৫ই শাবান শবে বরাতের রোজা, ২৭শে রজব শবে মেরাজের রোজা ইত্যাদি যদি জুমার কিংবা শনিবার এসে যায় তাহলে ওই দিন রোজা রাখা মাকরু নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন, সুতরাং তোমরা ওই দিন রোজা রেখো না, তবে তার আগের দিন বা পরের দিন রোজা রেখো। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা বলেন, বর্ণিত আছে যে জুমাবারের রোজার সাথে বৃহস্পতিবারের অথবা শনিবারের রোজা মিলিয়ে রাখলে ১০,০০০ বছরের রোজার সমান সওয়াব পাওয়া যাবে। জুমার রোজা প্রত্যেক ক্ষেত্রে মাকরু নয়, মাকরু শুধুমাত্র এই ক্ষেত্রে হবে যখন কোনো বিশেষত্বর সাথে জুমার রোজা রাখা হয়, অতঃপর জুমার রোজা কখন মাকরু এই প্রসঙ্গে ফতোয়ায়ে রাজাবিয়া নতুন সংকলন দশম খণ্ড ৫৫৯ পৃষ্ঠার প্রশ্নের উত্তর লক্ষ্য করুন। প্রশ্ন, ওলামায়ে কিরাম এই মাসালা প্রসঙ্গে কি বলেন যে জুমার নফল রোজা রাখা কেমন? এক ব্যক্তি জুমার দিন রোজা রাখল, অন্যজন তাকে বলল জুমা মুমিনদের ঈদ, এই দিন রোজা রাখা মাকরু, এবং বাক বিদণ্ডতার পর দুপুরেই তার রোজা ভাঙিয়ে দিল। উত্তর, জুমার দিনের রোজা বিশেষ করে এই নিয়তে যে আজ জুমা, এর নির্দিষ্ট রোজা রাখা উচিত, তখন মাকরু। সে কিন্তু মাকরু হওয়ার কারণে ভেঙ্গে ফেলাটা আবশ্যক নয়, এবং যদি বিশেষ করে নির্দিষ্টভাবে কোনো নিয়ত ছিল না তখন মৌলিকভাবে কোনো মাকরু নয়, ওই দ্বিতীয় ব্যক্তির মাকরু এর ব্যাপারে অবগত ছিল না, তবে তার ব্যাপারে অভিযোগ করা শুরু থেকেই বোকামি হল এবং রোজা ভেঙ্গে ফেলাটা শরীয়তভাবে মারাত্মক দুঃসাহসিকতা। আর যদি অবগত হয় তাহলে মাসালা জানিয়ে দেয়াটা যথেষ্ট ছিল, রোজা ভাঙ্গানো নয়। আর তাও দুপুরের পর যেটার অধিকার নফল রোজার ক্ষেত্রে মা বাবা আর কারো নয়, ভঙ্গকারী ও যে রোজা ভাঙ্গিয়ে দেয় উভয় গুনাগার হল, ভঙ্গকারীর উপর কাজা আবশ্যক হল, মৌলিক কাফারা নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আপন পিতা মাতা উভয়ের কিংবা একজনের কবরে প্রতি জুমার দিন জিয়ারতের জন্য উপস্থিত হয় আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন এবং পিতা মাতার সাথে উত্তম আচরণকারী হিসেবে লিখে হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন তার পিতা মাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করবে এবং কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি জুমার দিন তার পিতা মাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করে সেখানে সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সূরা ইয়াসিন শরীফে যতটি অক্ষর আছে তত সংখ্যক ক্ষমা প্রদর্শন করবেন। প্রিয় ইসলামী ভাইরা, জুমার দিন মৃত্যু পিতা মাতা উভয়ের কিংবা একজনের কবর উপস্থিত হয় সেখানে সূরা ইয়াসিন পাঠ করার কারণে পাঠকারীর ত্বরিত পার হয়েই গেল। আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন শরীফে ৫টি রুকু, ২৩টি আয়াত, ৭২৯টি শব্দ ও ৩০০০টি অক্ষর আছে। যদি বাস্তবে আল্লাহ তাআলার নিকট এ গণনা সঠিক হয় তাহলে ইনশা আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াতকারী ৩০০০ মাগফিরাতের সওয়াবের অধিকারী হবেন। রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যবর্তী রাত সূরা ইয়াসিন শরীফ পড়বে তার মাগফিরাত অর্থাৎ ক্ষমা হয়ে যাবে। জুমার দিন রূহসমূহ একত্রিত হয়, তাই সেদিন কবর জিয়ারত করা উচিত। জুমার দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা বলেন, কবর জিয়ারতের সর্বোত্তম সময় হল জুমার দিন ফজরের নামাজের পর। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী রহমত শাফি উম্মত তাজেদারের রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার কদম থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা আলোকিত হবে এবং কেয়ামতের দিন ওই নূর তার সামনে উদ্ভাসিত হবে, আর দুই জুমার মধ্যবর্তী দিন সমূহে তার থেকে সংগঠিত গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। হযরত সাইয়েদুনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে দুই জুমার মধ্যবর্তী দিন সমূহ তার জন্য নূর দ্বারা আলোকিত থাকবে। অপর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে সূরাতুল কাহাফ পাঠ করবে তার জন্য সেখান থেকে কাবা শরীফ পর্যন্ত নূর দ্বারা আলোকিত হবে। হযরত সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহমতে আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে সূরা হামিম আর দোকান পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। অপর বর্ণনায় রয়েছে, তাকে ক্ষমা করে দেয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা হামিম আর দোকান পাঠ করবে তার জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 28 পারার সূরা জুমার 10 আয়াতে ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, অতঃপর যখন নামাজ শেষ হল তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে খুব স্মরণ করো, এ আশায় যে সাফল্য লাভ করবে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে বলেন, জুমার নামাজের পর জীবিকা অর্জনের কাজে লিপ্ত হওয়া কিংবা জ্ঞান অর্জন, রোগীর সমবেদনা, জানাজায় অংশগ্রহণ, আলিম ওলামাদের সাক্ষাৎ ও অনুরূপ সৎ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পুণ্য অর্জন করো। জুমার নামাজের পর ইলিম চর্চার মজলিসে অংশগ্রহণ করা মুস্তাহাব। যেমনিভাবে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা বলেন, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী হচ্ছে, এই আয়াতে শুধুমাত্র বেচা কেনা এবং দুনিয়াবি উপার্জন উদ্দেশ্য নয়, বরং জ্ঞান অর্জন করা, আপন ভাইদের সাথে সাক্ষাৎ করা, রোগীদের সেবা করা, জানাজায় অংশগ্রহণ করা এবং এই ধরনের অন্যান্য সৎকাজ। জুমা আদায় করা ফরজ হওয়ার জন্য 11 শর্ত। শহরে মুকিম হওয়া, সুস্থ হওয়া, অসুস্থের উপর জুমা ফরজ নয়। অসুস্থ দ্বারা এটাই উদ্দেশ্য যে জুমা মসজিদ পর্যন্ত যেতে অক্ষম অথবা মসজিদে গেলে রোগ বৃদ্ধির কিংবা দেরিতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিশয় বৃদ্ধ ব্যক্তি অসুস্থ ব্যক্তির হুকুমের অন্তর্ভুক্ত। স্বাধীন হওয়া, গোলামের উপর জুমা ফরজ নয়, তার মুনিব তাকে জুমা আদায় বাধা দিতে পারবে। পুরুষ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, বিবেকবান হওয়া, এই দুটি শর্ত জুমার জন্য নির্দিষ্ট নয়, বরং প্রত্যেক ইবাদত ফরজ হওয়ার জন্য বিবেকবান ও প্রাপ্ত বয়স্ক শর্ত। দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, হাঁটতে সক্ষম হওয়া, বন্দী না হওয়া, বাদশাহ অর্থাৎ শাসক অথবা চোর ডাকাত ইত্যাদি কোন প্রকারের জালিমের ভয়ের আশঙ্কা না থাকা, ঝড় তুফান বৃষ্টি শিলা ও ঠান্ডা ইত্যাদির ক্ষতির সম্ভাবনা হতে মুক্ত হওয়া অর্থাৎ তা এতটুকু পরিমাণ হওয়া যাতে ক্ষতি হওয়ার সত্যি সম্ভাবনা রয়েছে। যার উপর নামাজ ফরজ কিন্তু কোন শরী ওজরের কারণে নামাজ ফরজ হয়নি তাকে অবশ্যই জুমার দিন জোহরের নামাজ আদায় করে দিতে হবে, কেননা জুমার দিন জুমার নামাজ আদায় করতে না পারলে কিংবা শর্ত পাওয়া না যাওয়ার কারণে জুমার নামাজ ফরজ না হলে জোহরের নামাজ মাফ হবে না, তা অবশ্যই আদায় করতে হবে। জুমার নামাজের জন্য প্রথম ওয়াক্তে যাওয়া, মিসওয়াক করা, উত্তম ভালো ও সাদা কাপড় পরিধান করা, তৈল ও সুগন্ধি লাগানো এবং প্রথম কাতারে বসা মুস্তাহাব, আর জুমার দিন গোসল করা সুন্নাত। হযরত সাইয়েদুনা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা খুতবা পাঠের সময় উপস্থিত থাকো এবং ইমামের কাছাকাছি থেকেই তা শ্রবণ করো। কেননা খুতবা পাঠের সময় যে ইমাম থেকে যতটুকু পরিমাণ দূরত্বে থাকবে, সে জান্নাতেও ততটুকু পরিমাণ পিছনে থাকবে। যদিও সে মুসলমান, নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। তাজাদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমাম জুমার খুতবা দেওয়ার সময় কথা বলে, তার উদাহরণ ওই গাদার মতো যে কিতাব বহন করে। আর ওই সময় যে কেউ তার সাথীকে এরূপ বলবে যে চুপ থাকো, বলে সে জুমার সওয়াব পাবে না। যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম, যেমন পানাহার করা, সালাম ও সালামের জবাব দেওয়া ইত্যাদি, তা খুতবার সময়ও হারাম, এমনকি নেকির দাওয়াত দেওয়াও হারাম। তবে খতিব সাহেব নেকির দাওয়াত দিতে পারবেন। যখন খুতবা পাঠ করা হয় তখন খুতবা শোনা এবং নীরব থাকা উপস্থিত সকল মুসল্লিদের উপর ফরজ। আর যে সমস্ত লোক ইমাম থেকে দূরে এবং খুতবার আওয়াজ শুনতে পাচ্ছে না, তাদের উপরও নীরব থাকা ওয়াজিব। খুতবা পাঠের সময় কাউকে কোনো খারাপ কথা বলতে দেখলে তাকে হাত বা মাথার ইশারা দ্বারা নিষেধ করতে পারবে, মুখ দ্বারা নাজাইজ। খতিব সাহেব খুতবাতে সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করার সময় উপস্থিত মুসল্লিরা মনে মনে দুরূদ শরীফ পাঠ করবে। খুতবা পাঠের সময় মুখে দুরূদ শরীফ পড়ার অনুমতি নেই। অনুরূপ সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের নাম উচ্চারণ করার সময় মুখে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার অনুমতি নেই। জুমার খুতবা ছাড়াও অন্যান্য খুতবা শ্রবণ করা ওয়াজিব, যেমন দুই ঈদের খুতবা ও বিয়ের খুতবা। খুতবার সাতটি মাদানী ফুল। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দান টপকিয়ে টপকিয়ে সামনে যায়, সে যেন জাহান্নামের দিকে পুল তৈরি করল। জাহান্নামের দিকে পুল তৈরি করার অর্থ হল তার উপর আরোহণ করে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। খতিবের দিকে মুখ করে বসা সাহাবিদের সুন্নাত। বুজুর্গানে দিন রহমতুল্লাহি তালালে বলেন, দুজানুহায় বসে খুতবা শ্রবণ করুন। প্রথম খুতবায় নামাজের মতো হাত বেঁধে এবং দ্বিতীয় খুতবায় উরুর উপর হাত রেখে খুতবা শুনলে ইনশা আল্লাহ দুই রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালে বলেন, খুতবার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে মনে মনে দুরূদ শরীফ পড়তে হবে, কেননা খুতবা পাঠের সময় চুপ থাকা ফরজ। দুরে মুখতার কিতাবে উল্লেখ আছে, খুতবার সময় পানাহার করা, কথা বলা যদিও সুবহানাল্লাহ বলুক না কেন, সালাম ও সালামের জবাব দেয়া, সৎ কাজের কথা বলা ইত্যাদি সম্পূর্ণরূপে হারাম। আলা হযরত রহমতুল্লাহি তাআলা বলেন, খুতবা পাঠের সময় মসজিদে হাঁটাহাঁটি করা হারাম। ওলামায়ে কিরাম বলেন, খুতবা চলাকালীন সময় কেউ মসজিদে আসলে মসজিদের যে পর্যন্ত এসে পৌঁছিয়েছে সেখানেই বসে যাবে, সামনে অগ্রসর হবে না। অগ্রসর হলেই তা কাজে পরিণত হবে, আর খুতবা চলাকালীন সময় কোনো কাজ বৈধ নয়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আরো বলেন, খুতবা পাঠের সময় কোনো দিকে ঘাড় ফিরিয়ে দেখাও হারাম। একটি অতি জরুরি বিষয় যার প্রতি সাধারণ মানুষের মোটেও মনোযোগ নেই, আর তা হল তারা জুমার নামাজকে অন্যান্য নামাজের মতো মনে করে। যার ইচ্ছা সে জুমা কায়েম করে ফেলে, আর যার ইচ্ছা সে জুমার নামাজ পড়িয়ে দেয়। অথচ এটা নাজায়েজ, কেননা জুমা কায়েম করা ইসলামী সাম্রাজ্যের বাদশাহ অথবা তার প্রতিনিধিরই কাজ। যেখানে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত নেই, সেখানে সবচেয়ে বড় ফকি সুন্নি আলেম বিশুদ্ধ আকিদা পোষণকারী শরীয়তের বিধিবিধান বাস্তবায়নে মুসলিম বাদশাহের স্থলাভিষিক্ত হবেন এবং তিনি জুমা কায়েম করবেন। তার অনুমতি ব্যতীত জুমা অনুষ্ঠিত হতে পারবে না। আর এরূপ ফকি না থাকলে সাধারণ মানুষ যাকে ইমাম নিযুক্ত করবেন তিনি জুমা কায়েম করতে পারবেন। আর আলিম বিদ্যমান থাকা অবস্থায় সাধারণ জনগণ কাউকে নিজেদের ইচ্ছামতো ইমাম নিযুক্ত করবেন না। এটাও হতে পারে না যে দু চারজন লোক মিলে কাউকে ইমাম নিযুক্ত করে, এ ধরনের জুমার কোথাও প্রমাণ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।